তার মানে আমি মঠে এসেছি 1931 সালে। সে সময় আমার বয়স কত হবে? 9 হবে, 8-9 হবে। সেই সময় যেসব সেবা টেবা করেছি সেগুলো মনে আছে। ভক্তিবিজয় ভবন প্রভাদের ভজনস্থলী, উপরে তিনি থাকতেন দোতলায়, আর নিচের দিকে ঘর ছিল চারদিকে, চার কোনায় চারটে। বিশেষ অতিথি এলে এই কখনো কখনো ল্যাস্ট্রেট এলেন, কখনো এলেন, এইসব এলে ওদের নিচের তলায় ওই সব ঘরগুলো ওই রকম ছিল, একটা বাথরুমওয়ালা ঘর চারখানা। প্রভুবাদের ওখানে সেবা আমার ছিল, প্রভুবাদের রান্না করতেন সজ্জন মহারাজ বলে পরিচিত। মহারাজ তিনি নন, সন্ন্যাসী নন, ব্রহ্মচারী, সজ্জন ব্রহ্মচারী। কিন্তু সকালে ওকে সজ্জন মহারাজ, সজ্জন মহারাজ বলতেন, তা প্রভুবাদ নিজে ওকে সজ্জন মহারাজ বলে ডাকতেন। সকালে সজ্জন মহারাজ বলে ডাকে, তা প্রভুবাদ নিজেও তার সেবককে সজ্জন মহারাজ বলে ডাকতেন। আউট অফ অ্যাফেকশন, ফিলিয়াল অ্যাফেকশন। আমার কাজ ছিল সমস্ত ঘর সব ঝাড়ু দেওয়া, পোচাপোচি, এই কাজ ছিল। প্রথমে আরম্ভ করতাম প্রভুবাদের ঘর থেকে। প্রভুবাদ যেমন বাইরে হরিরাম করতেন, লম্বা বারান্দা, সেটা বারান্দা না, ঘরেরই সঙ্গে আর কি, দরদালান বলা চলে। সেই সময় ঘর পরিষ্কার করতাম, আবার যখন দরদালান যেমন পরিষ্কার করতাম তখন উনি ঘরে ঢুকে যেতেন। তো আমার ঘর তো লম্বা বড় ঘর ছিল, আলমারি চারিদিকে ছিল সব গ্রন্থের। এই ছিল বাসনগুলো মাজতাম, কাপড় কাচতাম, রং করতাম। যখন যেসব সবজি টবজি দরকার হতো ভান্ডার থেকে, চৈতন্যমঠের ভান্ডার থেকে বেছে বেছে নিয়ে আসতাম, সেগুলো রান্না হতো। প্রভুবাদের ওই ভক্তি বিজয় ভবনের নিচেই কিছু জমি ছিল, যেখানে প্রভুবাদের সেবার জন্যই কাবলি ছোলা, কাবলি মটর চাষ হতো। সবগুলো তুলে আনতাম, এসবগুলো ছিল। আর হরিকথা যখন যেখানে বলতেন সেখানে শুনতাম, তখন সব তো আর বুঝতাম না, বাচ্চা বয়সে তখন আর কি সব বোঝা যায়, বুঝতাম না মোটামুটি যতটা যাই। এটা ছিল প্রভুবাদ পছন্দ করতেন, খুব মিষ্টি। আমাদের ওখানে দেবেন মায়ের দোকান ছিল, দুই ভাই ছিল, দুটো দোকান, একটা বামনপুকুর বাজারে ছিল একটা, আর একটা ছিল আমাদের এইদিকে শিবা সঙ্গনের সামনাসামনি রাস্তার অপর পারে। খুব পছন্দ ছিল ওর, যাকে আগে বলতো মন্ডা। যারা পুরনো লোক তারা মন্ডা কাকে বলে জানেন? ছানা দিয়ে তৈরি, চিনি টিনি দিয়েও হয়, গুঁড়ো দিয়েও হয়, দুটো কর্তা যেমন থাকে এক জোড়া, ঠিক ওইরকম ধরনের সাইজ, ছোট ছোট জোড়া দুটো করে থাকে একসঙ্গে, ওকে বলে মন্ডা। সেটা খুব পছন্দ ছিল আমার, কদমা খুব পছন্দ ছিল, খুব ভালো বাতাসা পছন্দ ছিল। হ্যাঁ, তারপরে ওই যে মিষ্টির সব ছাঁচ হয় মন্দির টন্দির, এসব ওগুলো উনি সেবা করতে খুব ভালোবাসতেন, এসব ছিল। আবার এদিকে চানাচুর খুব ভালোবাসতেন, আবার লবণ যা খেতেন ওর প্রসাদ পাওয়া মুশকিল হতো সকলের। আমরা প্রসাদ পেতে গেলে আহা উ করতাম প্রায়, লঙ্কা বেশি না হলেও লবণে পোড়া, এইরকম ধরনের লবণ সেবা করতেন। আর মিষ্টিও চরম, হ্যাঁ ওইরকম ছিল। কখনো মাউন্টপুকুর থেকে নিয়ে আসা হতো, কখন বাসী বাগবনের সামনে যে দোকান ছিল সেখান থেকে নিয়ে আসা হতো, খুব পছন্দ মন্ডা। তখনকার দিনে ওইটাই বেশি তৈরি হতো, ছানা খুব সস্তা ছিল তখন, দাম ছিল পাঁচানা, চারানা পাঁচানা সের, চারানা পাঁচানা সের,
কল্পনা করা যায় না।
আর অত গম্ভীর গভীর দার্শনিক, কিন্তু মিশতেন সকলের সঙ্গে, সে বৃদ্ধদের সঙ্গে যেমন এ করতেন, পণ্ডিতদের সঙ্গে যেমন, দার্শনিকদের সঙ্গে যেমন আলোচনা করতেন, আবার ছেলে প্রায়দেরও খুব এ করতেন। মানে এই ছিল যথেষ্ট কৃপা দয়া ছিল, তখন যেন নিজে ছেলে মানুষ মতো হয়ে গেলেন এইরকম। আর কখনো কখনো এমন কথা বলতেন, যে লোক যেমন কথা বলে সেরকম কথা বলতেন, অত রসিক আর অত মানে রগুড়ে, যাকে বলে কি বলা হবে, ওকে কি বলা হবে ইংরেজিতে, খুব রগুড়ে আর খুব রসিক লোক, খুব রসিকতা করে কখনো কখনো কথা খুব সহজ সরল ভাবে বলতেন। আর দার্শনিক বিচার যখন আরম্ভ করতেন তখন তো আর বুঝবার কোনো উপায় নেই, কিন্তু উনি এবার এত সহজ সরল করে হরিকথা বলতেন তখন বাচ্চাও বুঝতে পারত, এমন ধরনের ছিল। সরস্বতী প্রভুপাদের ভাষা শৈলী যা ছিল অদ্ভুত, সে ভাষা আজকালকার সাহিত্যিকরা বুঝতে পারবেন না। কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কখনোই ব্যবহার করতেন না, সে দার্শনিক আলোচনাই হোক আর এমনি আখ্যান উপাখ্যান দিয়ে কিছু বলা বুঝানো, তার ভিতরে তত্ত্ব দর্শন এসে যেত। একটা কথা আরম্ভ হলো শেষ হলো বোধ হয় সাত আট লাইন দশ লাইন বাদে, তার ভিতরে আছে কমা সেমিকোলন সবই আছে, কিন্তু সেন্টেন্স পুরো হচ্ছে না, আট দশ লাইন বাদে গিয়ে শেষ হলো, এরকম ধরনের। আর যেসব শব্দগুলো ব্যবহার করতেন টিপিক্যাল টাইপ, একই সমানার্থবোধক শব্দ সিনোনিমস তিনি ব্যবহার করতেন, যেগুলো অপ্রচলিত সাধারণে, সাধারণ সাহিত্যিক, সাধারণ কবি, সাধারণে যে শব্দ ব্যবহার করে, যে ভাষা ব্যবহার করে তিনি সেই ভাষা ব্যবহার করতেন, সেটা তার একটা ভাষার মধ্যে বৈশিষ্ট্য। তার অনেক সহজ সরল শব্দ আছে, কিন্তু তিনি সংস্কৃত শব্দ, অপ্রচলিত শব্দ, ভীষণ কঠিন, তার মানে বোঝাই মুশকিল, এমন সব শব্দগুলো তার প্রবন্ধগুলো পড়লেই বুঝতে পারা যায় কিরকম দার্শনিক বিচারের মধ্যে থাকতেন সবসময়। অনুচান মানি একটা শব্দ মনে আছে তার বক্তৃতার ভিতরে, এক জায়গায় তিনি বলছেন আমরা যেন অনুচান মানি না হয়ে যাই, কে বুঝবে শব্দটার মানে, পেলাম ওই শব্দটা পেলাম শব্দকল্প দ্রুম, যে সংস্কৃত ডিকশনারি আছে দুটো খুব বড় বড়, তার ভিতরে পেয়েছি অনুচান মানি, মানে হল যারা নিজেদের সবসময় আত্মগরিমা প্রকাশ করেন, নিজের প্রশংসা নিজেরা খুব করেন, এবং আমি খুব পণ্ডিত, আমি খুব সমজদার, বুঝদার, আমার মতো বড় পণ্ডিত নাই, ঠিক এইরকম ধরনের যাদের ভিতরে বিচার আছে তাদের বলে অনুচান মানি। দেখলাম মানে কেন ওইরকম ওইরকম ধরনের শব্দগুলো তিনি ব্যবহার করেছেন তার হরিকথার মধ্যে, প্রবন্ধের মধ্যে অনেক জায়গায় আছে। যে শব্দের মানে কেউই জানে না, মানে তো নিশ্চয়ই আছে, কিন্তু শব্দটা তো পণ্ডিত এই শব্দগুলো বেশি ব্যবহার, মানে দার্শনিক শব্দগুলো, দার্শনিক শব্দে সিনোনিম সমার্থবোধক শব্দ পাওয়া খুব কঠিন। সরস্বতী প্রভুপাদের ইংরেজি অদ্ভুত ধরনের স্টাইলের ইংরেজি, তিনি নিজে ব্যাকরণ তৈরি করেছেন ইংলিশ গ্রামার, বলবো কি, তার যে লেখা ইংরেজি বই কখনো আছে, যখন ওটা ছাপা হয় আমি যখন ছাপি সে সময় বহু চিন্তা ভাবনা করতে হয়েছে আমাকে, বহু ডিকশনারি নিয়ে বসতে হয়েছে, এ চেম্বারসে আর এতে পাওয়া যায়নি সেসব শব্দ। তো দেখলাম বিশেষ সব তাকে ভার্বে ব্যবহার করেছেন ক্রিয়াপদে। উদাহরণ দেওয়া যায় যেমন ভক্তিবিনোদ ঠাকুরও ওই রকম ব্যবহার করেছেন কীর্তনের মধ্যে, আবে দিবেন প্রচুর কি নাইছে, আমার লাগে কৃষ্ণেন আবে দিবেন প্রচুর, এই আবেদন শব্দটা সেটাকে ভার্বে ব্যবহার করে দিলেন ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর এরকম অদ্ভুত ছিল, ভক্তিবিনোদ ঠাকুর সাতটা ভাষা খুব ভালো জানতেন এবং বক্তৃতা করতেন তাতে, সাতটা ভাষায়, বাংলা তো জানেনি, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, অ্যাসামিজ, ওড়িয়া, এইরকম করে সাতটা ভাষায়, সাতটা ভাষায় বক্তৃতা করতেন। এইরকম ধরনের ট্যালেন্ট অদ্ভুত ব্যাপার। আরবি ফার্সি, আরবি ফার্সিতে লেখা তার গ্রন্থ আছে বালিকদের রেজিস্ট্রি, খুব বড় বই আরবি ফার্সিতে লেখা। আর পাশ্চাত্য জগতের যত এ আছে দার্শনিক বই সব ঘেঁটে মানে একেবারে যাকে বলে শাস্ত্র সমুদ্র মন্থন করে তিনি চাবিগুলো লিখেছেন গ্রন্থগুলো, ওই রকম ধরনের এ ট্যালেন্ট সরস্বতী প্রভুপাদের ওই রকম ছিল। তার বক্তৃতা তার প্রবন্ধ বুঝতে পারা বড় কষ্ট ছিল, সেই দিক দিয়ে তুলনা করলে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা অনেক প্রাঞ্জল, অনেক সরল, সিম্পল সেন্টেন্স তিনি ব্যবহার করতেন, খুব কঠিন দুরূহ দার্শনিক বিচারপূর্ণ তথ্য অতি সহজ সরল ভাষায় ভক্তিবিনোদ ঠাকুর প্রকাশ করেছেন। তার লেখা পড়ে অনেকেই বুঝতে পারেন, কিন্তু সরস্বতী প্রভুপাদের লেখা যেমন কষ্ট, যেমন দার্শনিক, আর অপ্রচলিত শব্দ, যে শব্দ কেউ শোনেনি এমন ধরনের এ ছিল। কিন্তু যারা ওই নিয়ে আলোচনা করেন সব সময় তাদের কাছে দেখেছি ওটা একবারে জলবত্তরণম, যাদের ওটা আলোচনা করা অভ্যাস আছে, অনুশীলন করা অভ্যাস আছে, তাদের পক্ষে ওটা বুঝতে কোনো কষ্ট লাগে না। বিভিন্ন ধরনের আচার্যগণের বৈশিষ্ট্য এরকম থাকে, কেউ অল্প কথায় বক্তব্য বিষয়ে খুব পরিষ্কার করে বলতে পারেন, কেউ অল্প জিনিসকে এমন ব্যাখ্যা দিয়ে যাবেন দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে, তা শেষ হবে না। জন্মাদ্যক্ষ যত ভাগবতের এই শ্লোক এক মাস ধরে ব্যাখ্যা করেছেন সরস্বতী প্রভুপাদ, আর সে ব্যাখ্যা দেওয়া আছে জন্মাদ্যক্ষ যত এই শ্লোক এক মাস ধরে ব্যাখ্যা করেছেন একটা শ্লোকের, তত্ত্বদর্শী ব্যক্তিত্ব হতে অসুবিধা নেই কিছু, তাদের কাছে তো সবটাই পরিষ্কার, বাস্তব জ্ঞান, ধার করা নয়, মুখস্ত করা নয়। মুখস্ত করার হৃদয় সবসময় একই রকম হবে, কিন্তু মুখস্ত নয় অথচ ট্যালেন্ট আলাদা ব্যাপার। আর যারা নিত্যসিদ্ধ মহাত্মা নিত্যসিদ্ধ মহাপুরুষ তাদের ট্যালেন্টই বা কি বলবো, ট্যালেন্ট বললে তাদের ক্ষমা করা হয়। সাহেব তুমি দারোগা হও, কোন সাহেবকে বলছে? ডিস্ট্রিক্ট সেশন জজকে এক বুড়ি মা বলছে, বলাটা কি ঠিক হয়? তার পক্ষে দারোগা সাহেব খুব দৌড়াদৌড়ি করে, খুব ঠান্ডাই ম্যান্ডাই করে খুব, সেই জন্য তাকে দেখে তার খুব বড় ধারণা আছে। কিন্তু ডিস্ট্রিক্ট সেশন জজ তার বাড়িতে কোর্ট কমিশন বসেছে, সেইখানেই বিচার হচ্ছে। একটা ডাকাত ডাকাতি দল তারা ওর ছেলের নাম বলে দিয়েছে, সেই অনুসারে কেস এ হয়ে গেছে। বুড়িমা টাকা পাবে কোথায়? গ্রামের সব লোক চাঁদা তুলে দিয়ে কোর্ট কমিশন করানো খরচ করতে তারাই নেক ভালো করেছে। বুড়িমার বাড়িতেই কোর্ট কমিশন হয়েছে, স্পেশাল জুরি বেঞ্চে বিচার হয়েছে, মার্ডার কেস তো। সব জুরিরা বলল ওই মাস্টার খুব ভালো মানুষ, ভীষণ পরোপকারী, পরোপকার করতে না পারলে ওর মন খবর খবর করে। আর সেই লোকটা ডাকাতি করতে গেছে, ওদের সাজা হয়ে গেল, কিন্তু বুড়িমার ছেলে দেখছুর খালাস। এইটা দেখে বুড়িমা খুব সন্তুষ্ট হয়েছেন বিচারকের উপরে, বলছেন বাবা আমি কি করব, আমার তো কোনো উপায় ছিল না, হ্যাঁ আপনি আমাকে বাঁচালেন, আমার ছেলেকে বাঁচালেন। হ্যাঁ আপনি বলছেন তুমি তুমি করে বলছেন, আগেকার দিনের প্রাচীন ব্যক্তিরা তো ওইরকমই বলতেন, খুব স্নেহ মমতা নিয়ে। বাবা সাহেব তুমি দারোগা হও, আশীর্বাদ করছেন ডিস্ট্রিক্ট সেশন জজকে। তা অনেক সময় এরকম হয়ে যায়, আমরা নিজেরা যদি নিজেদের বুদ্ধি দিয়ে যদি সাধু গুরু বৈষ্ণবকে বুঝতে চাই সব ভুল করে ফেলব। আমাদের যেমন ধারণা আছে ঘর কোনো লোক আমরা, আমরা যদি আমাদের বিচার দিয়ে যদি দেখতে যাই হবে না, সব ভুল করে বসব। আমাদের যে ধারণা আছে সেই ধারণাটা সকলের পরে আমরা অ্যাপ্লাই করতে চাই, প্রয়োগ করতে চাই, জিনিসটা ভুল হয়ে যায়। যে ছেলেটা কখনো ঘোড়া দেখেনি সে একটা ঘোড়া সম্বন্ধে একটা আইডিয়া করে রাখে, এইরকম এরকম হবে বোধ হয়। বাস্তব ক্ষেত্রে যখন সে ঘোড়াটাকে দেখে তাহলে এই নাকি ওই তো মনে করে বিরাট কিছু একটা, তো ওই রকমই হয়। অবাস্তব কিছু কল্পনা করে রাখে, এমন প্রত্যেকটা মানুষের হয় এটা। যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমরা একটা জিনিসকে কল্পনা করে নেই, এইরকম হবে বোধহয় এইরকম হবে বোধহয়, আসলে তার ধারে বাড়াও যাবে না, আমার হয়তো উল্টো পাল্টা কিছু চিন্তা করে রেখেছি। সব জিনিসের মধ্যে এইসব বিচারগুলো আছে, পরমার্থ ক্ষেত্র পৃথক জিনিস। লৌকিক ব্যবহারিক জগতের জ্ঞান অনুশীলন করতে গেলে, জ্ঞান আহরণ করতে গেলে একরকম ধরনের ব্যাপার, সেটাকে মুখস্ত করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আগে মুখস্ত করার কথা বলা আছে, শাস্ত্রাদিতেও আছে এটা, এটা শুনলে আপনারা অবাক হবেন না। বাচ্চাদের আগে মুখস্থ শেখানো হয়, তারপরে সে বড় হলে সেগুলোর অর্থ বোঝে ক্রমশ ক্রমশ। আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী, কথাটা বলা আছে আবৃত্তি শেখানো, ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চিদের শেখানো হয় আবৃত্তি। ওটা আগে ছিল যথেষ্ট, এখন হয়তো অনেক কম আছে, আছে তাহলেও আবৃত্তি ওটা প্রথম। তারপরে তার বাস্তব ক্ষেত্রে অর্থ, যথাযথ অর্থ বড় হলে সে শিখে শিখবে, কিন্তু বাচ্চা বয়সে ওগুলোকে মুখস্থ করিয়ে রাখা হয়। খুব সহজ সরল পদ্য কবিতা বাচ্চা বাচ্চিদের শেখানো হয়েছে আগে, এখন তো শুনতে পাই না বহু, এতেও তো যাই প্রাইমারি স্কুলে, কিন্তু ওই সব জিনিস উঠে গেছে সমাজ থেকে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই তো সে কবে সে শিখেছি বাচ্চা বয়সে, মনে আছে তো? এসব জিনিস নাই, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা নীতি আদর্শ শিক্ষার একটা ব্যাপার, শিক্ষার টেন্ডেন্সিটা এরকম ছিল। স্কুল কলেজের মধ্যে এই সবগুলো বেশি ছিল, ইউনিভার্সিটিতে ওইরকম ধরনের ভাবগুলো ছিল, প্রত্যেকটা বিষয়ে তাকে শিখিয়ে দিতে হবে একটা জিনিস, এমন জিনিস শিখাতে হবে স্ট্যান্ডার্ড শিক্ষা, সবসময় কাজে লাগবে। তার অঙ্ক শেখার সময় কেমন একরকমের আছে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, আটে অষ্টাবসু, নয় নবগ্রহ, দশে দিক, প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ। এটা বড় হলেও লাগবে এই জিনিস, বাচ্চা বয়সে শেখানো হয়েছে ইংরেজি মাসের নামগুলো, কোন মাস কতদিনে হয়, এ তো সেই ক্লাস থ্রিতে যখন পড়ি সেই সময় শেখানো হয়েছে এগুলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফার্স্ট বুক অফ রিডিং এই বই পড়েছি, ওই অকর সঙ্গে সঙ্গে, করকড়ার সঙ্গে সঙ্গে, এবং তাতে পরীক্ষাও দিয়েছি, ভালো নম্বর পেয়েছি। One more name made a nanny name I am close to my farm. He had not gone far when his stick broke. এই করে আর দেড় পাতা মুখস্থ বলো দশ নম্বর, ওসব ছিল তো। এবং তার শেষ ফার্স্ট রিডিং এর শেষের দিকে এবার পাংচুয়েশন পর্যন্ত ওই একই বইয়ের মধ্যে এবিসিডি শেখা থেকে আরম্ভ করে একবার শেষ একবার পাংচুয়েশন পর্যন্ত সব শেষ, কোথায় কমা হবে, কোথায় সেমিকোলন হবে, কোথায় কোলন হবে, কোথায় ড্যাশ কোলন ড্যাশ হবে, ওরই ভিতরে ওইরকম ধরনের স্ট্যান্ডার্ড সব ছিল সব। এখন কিন্তু ঠিক সেরকম নাই, ইংলিশ গ্রামার যখন পড়ছি তখনও গ্রামার কয় ভাগে ভাগ, গ্রামার কাকে বলে, গ্রামারের মধ্যে কী শিক্ষা আছে, কোন কোন বিষয়ে আলোচনা আছে, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রসোডি, তো তো সে কবে শিখেছি অন্ত এখন তো মনে আছে ওসব, এবং কোনটা কি খুব ভালোভাবে বোঝানো আছে। শিক্ষার ধারাটাও বর্তমানে পাল্টে গেছে নাই, আগে যারা ইউনিভার্সিটি এগুলো তৈরি করতেন তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, এদের প্রথম থেকেই এমন করে শিখিয়ে দেবো সব জিনিস যে জিনিস তাদের ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যতে সেইগুলোই আবার তাদের ব্যাখ্যা তারা জানবে শিখবে বুঝবে। তাদের চিন্তাধারা এইরকম ছিল আগেকার, ইউনিভার্সিটি কারিকুলাম ওরকম ছিল, অন্যান্য স্কুল কলেজে যেসব বইটাইগুলো যেগুলো সিলেকশন সেগুলোর ভিতরে সব চুনাও করা, বাছা বাছা সব প্যাসেজ, বাছা বাছা গল্প, শাস্ত্রের দিক, বিজ্ঞানের দিক, সব রকম এরকম করে তারা সব এগুলো দেখে দেখে তারা দিতেন। কিন্তু বর্তমানে ওই ধারাটা নাই, ওই ধারাটা পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তন কাকে বলবো, পরিবর্তন দুরকম তো, চেঞ্জ ফর দি বেটারমেন্ট আর চেঞ্জ ফর দি ওয়ার্স পসিবল ভিউ। সব থেকে খারাপ যা হতে পারে তো দু রকমই তো আছে, হচ্ছে আগেকার আমাদের উপরওয়ালাদের চিন্তা ভাবনাটা এমন ছিল, ওকে প্রথম থেকে এমনই তৈরি করে দেওয়া হবে যে ওটা মনে থাকবে তার, এবং ভবিষ্যতেও যে পড়াশোনা করবে তার ভিতরে সেই জিনিসেরই ব্যাখ্যা সে পেয়ে যাবে। ঠিক এগুলো ওইরকম ভাবেই সব তৈরি হতো, এখন ওগুলো নাই। আমার গুরুদেব অনেক জায়গায় বক্তৃতা করেছেন, ওর বক্তৃতার ঢং ছিল বর্তমান বিশ্বে যত রকমের নাস্তিকতা প্রিভেল করছে এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা দরকার, এই ছিল ওর বিচার। একবারে বাচ্চা বয়স থেকেই সেরকম ছিল আমার গুরুদেব, যে বিচারগুলো সাধারণ ছেলেবেলায় স্টুডেন্ট লাইফে সাধারণ মানুষের মাথায় ঢোকে না, ওর মাথায় সেগুলো থাকত, সেরকম ধরনের। এটা তো ওটা একটা অদ্ভুত ব্যাপার, বাচ্চা বয়সে ওইরকম ধরনের কেউ কথা বললে বা চিন্তা করলে বলবে এ পোষ পাকা বলে গালাগালি দেবে, কিন্তু জিনিসটা তা নয়, স্পেশাল চিরদিনই স্পেশাল, সে অবস্থাটা পৃথক, সকলের সবটা হয় না। মধ্যাচার্য কবছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, যেটা মানুষ চিন্তা করতে পারে না। কালকেই তো কথাটা এসেছিল না, না কবে, পরশু দিন সমুদ্রের ধারে উনি বসেছিলেন, তো জাহাজ যাচ্ছে আটকে গেছে, কান্নাকাটি মাথায় হাত, একটা ছোট্ট নৌকা করে আগেকার জাহাজ চলে, পালে চলে, একটা ছোট্ট নৌকা করে দেখতেছে একজন সাধু বসে আছেন, যাই সাধুর আশীর্বাদ নিয়ে আস যদি আমার নৌকাটা আমার জালটা চলে। সাধু আর কি তিলুক তিলুক করেন, তিলুকটা দরকার হবে ওর, ওইখানে নিয়ে গিয়ে সাধুকে দণ্ডবত প্রণাম করে ওই তিলুক চলে। রাখতে রাখতেই অনেক লম্বা করে দাঁড় করিয়ে দিয়েছে, দুই দিকে ভেঙে পড়লো, মাত্রায় দাঁড়িয়ে গেলেন। গোপাল, কোন গোপাল? যদি মন্থন করছিলেন মা যশোদা তাকে ধরেছে, না ওটা দরকার নেই। ঠিক আছে, অদ্ভুত সুন্দর ছবি, সেই মূর্তি দাঁড়িয়ে গেলেন গোপাল, ওইভাবে আসছেন ভট্টাচার্যের কাছে, আশীর্বাদ চাই। ঠিক আছে তোমার যা, তোমার যা ছেড়ে যাবে এখানে, তো ওর কাজ হয়ে গেল। আর এদিকে ইনি গোপালকে পেয়ে গেলেন, খুব আনন্দ, নয় মন সাড়ে নয় মন ওজন ওই গোপালের, তাকে ওখান থেকে সমুদ্র তীর থেকে পাদুকা ক্ষেত্র 8-10 মাইল রাস্তা উনি কাঁধে করে নিয়ে চলে গেছে, সম্ভব আসলে সাধারণ মানুষ তো নয়, সাধারণ মানুষ তো পারবে না ওসব, অসাধারণ। কিরকম অসাধারণ? তাকে বলা হয়েছে হনুমদ ভীমা অবতার, বজরঙ্গলী হনুমানের অবতার তিনি, ভীমসেনের অবতার তিনি। এই দুই তত্ত্ব তার মধ্যে ডুবেছে। তাহলে কেমন গায়ে বল? কিরিন বা ছেলে কি নাম কি?
ঘটোৎকচ।
ঘটোৎকচ ওদিকে ভীমসেন খেতে আরম্ভ করে দিয়েছে, কার পাওয়া পাড়ি ছিল যেন, আর ওদিকে তাকে কি দিয়েই যাচ্ছে।